আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা শানে হাসানে করিমাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং আশুরার ফজিলত আত্তারে দোয়া। হে আল্লাহ পাক, যে ব্যক্তি এই পুস্তিকা শানে হাসনাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আশুরার ফজিলত পড়বে বা শুনবে, তাকে সাহাবা ও আহলে বাইতের আশিক বানিয়ে দাও এবং তার মা বাবা ও পরিবার সহ তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ নসিব করো। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ না পড়ার পরিণতি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবি সরকারে দুআলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে ব্যক্তি কৃপণ যার সামনে আমার আলোচনা করা হল কিন্তু সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করল না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ সপ্তাহের রিসালাটি ৬ ও ১০ মুহররম শরীফ ১৪৪৫ হিজরি মোতাবেক ২৪ ও ২৮ জুলাই ২০২৩ দাওয়াত ইসলামী আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনা করাচি পাকিস্তানে মাদানী মুজাকারার আগে আশিগানে সাহাবা ও আহলে বাইতের মাঝে হওয়া আমির আলে সুন্নত হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল আলিয়ার দুটি বয়ান লিখিত আকারে প্রয়োজন সাপেক্ষে সংশোধন ও সংযোজনও করা হয়েছে। হজরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। প্রসিদ্ধ সাহাবী রাসূল হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলের দহিত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম তখন আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যেত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তাশরিফ আনলেন, আমাকে মসজিদে দেখলেন, আমার হাত ধরলেন, আমি সাথে চলতে লাগলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কোনো কথা বললেন না যতক্ষণ না আমরা বনু কাইনুকার বাজারে প্রবেশ করলাম এবং তারপর সেখান থেকে ফিরে এলাম। তখন তিনি ইরশাদ করলেন, ছোট শিশুটি কোথায়? তাকে আমার কাছে নিয়ে এসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ভরা কোলে বসে গেলেন। দুই জাহানের সুলতান রাসূল আকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জিহ্বা তার মুখে প্রবেশ করিয়ে দিলেন এবং তিনবার ইরশাদ করলেন, হে আল্লাহ পাক, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো এবং যে তাকে ভালোবাসে তাকেও তুমি ভালোবাসো। উন দো কা সদকা জিনকো কাহা মেরে ফুল হ্যায় কি যে রেজা কো হাসর মে হ্যায় খান্দা মিসালে গুল। শব্দ তো খান্দা হাস্যজল মুচকি হাসি অবস্থায়, মিসালে গুল ফুলের মতো। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সেই দুটি ফুলের ওয়াস্তা দিচ্ছি যাদেরকে আপনি নিজের দুটি ফুল বলেছেন। কিয়ামতের দিন যখন আহমদ রেজা উঠবে তখন যেন সে ফুলের মতো হাস্যজল হয়। হায় আল্লাহ হযরত, রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাদকায় আমাদের হকেও এই দোয়া কবুল হোক। আমরা হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ হযরত এবং সমস্ত আউলিয়ায়ে কিরাম রহিমাহুল্লাহু আলাইহিম আজমাইনের দরবারের ফকির, আল্লাহ পাক আমাদেরকে তাদেরই ফকির বানিয়ে রাখুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে বলেছেন যে এরা দুজন আমার ফুল। তাই আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসটি তার মাক্তায় অর্থাৎ কবিতার শেষ পংক্তি যেখানে কবি তার নাম ব্যবহার করেন ব্যবহার করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান শাহজাদার বরকতময় জন্ম হযরত ইমামে আলী মাকাম ইমামে হুমাম ইমামে আরশে মাকাম আবু মুহাম্মদ হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় জন্ম ১৫ই রমজানুল মুবারক ৩ হিজরিতে হয়েছিল। তার পবিত্র নাম হাসান, কুনিয়াত আবু মুহাম্মদ এবং উপাধি অর্থাৎ টাইটেল তাকি সৈয়দ সিবতে রসুল সিবতে রসুলুল্লাহ এবং সিবতে আকবর। তাকে রায়হানাতুর রসুল অর্থাৎ রসুলের ফুলও বলা হয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি খাদিমে নবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ কোন ব্যক্তি ছিলেন না। শাফকাতে মুস্তাফা মারহাবা মারহাবা, হে আশিকানে সাহাবা ও মুস্তাফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো স্নেহের কোলে অর্থাৎ পবিত্র কোলে তুলে নিতেন, কখনো পবিত্র কাঁধে নিয়ে ঘর থেকে বাইরে তাশরিফ আনতেন, কখনো তাকে দেখার জন্য ও আদর করার জন্য সাইয়েদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ নিয়ে যেতেন। হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন যে কখনো নামাজ পড়া অবস্থায় তার পবিত্র পিঠে উঠে যেতেন। ক্যা বাত রেজা উস জামানিস্তানে করম কি, زہرہ ہے کلی جس میں حسین اور حسن فل. صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم. হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা. সাহাবী রাসূল হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাঁধে তুলে নিয়েছিলেন এবং আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফা আহিব্বাহু, অর্থাৎ হে আল্লাহ পাক, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল্লাহ রাস্তায় সাদকা ও খয়রাত. রাসূল দহিত্র ইমামে আলী মাকাম ইমামে আরশ মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহান গৃহে এক ফকির মদিনা পাকের গলি দিয়ে উপস্থিত হলেন, দরজায় কড়া নাড়লেন এবং কয়েকটি কবিতা পড়লেন, যার অনুবাদ কিছুটা এরূপ, যে আপনার কাছে আশা রেখেছে এবং যে আপনার দরজায় কড়া নেড়েছে অর্থাৎ নক করেছে সে কখনো নিরাশ হয়নি, আপনি দানশীল ও দাতা, বরং দানশীলতার ঝর্ণা. ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নামাজ পড়ছিলেন, নামাজ আদায় করে দরজায় তাশরিফ আনলেন এবং দেখলেন সামনে গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে আছে যার চেহারায় দারিদ্র ও ক্ষুধার চিহ্ন ছিল. হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম কানবার রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন, আমাদের খরচের মতো কত মাল আছে? তিনি আরজ করলেন, 200 দিরহাম আছে, যা আপনার হুকুম অনুযায়ী আপনার পরিবারের উপর খরচ করার জন্য রাখা হয়েছে. তিনি বললেন, যাও সব নিয়ে এসো, কারণ সেই ব্যক্তি এসেছে যে এই মুহূর্তে আমার পরিবারের লোকদের চেয়ে এই দিরহামগুলোর বেশি মুখাপেক্ষী. সুতরাং তিনি সেই দিরহামগুলো সে ফকিরকে দান করে দিলেন এবং বললেন, এগুলো নাও এবং এগুলো কম হওয়ার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, কারণ আমাদের সর্বাবস্থায় মেহরবানি করার হুকুম আছে, এগুলো কম, যদি বেশি থাকতো তবে সেগুলো তোমাকে দিয়ে দিতাম. ফকির দিরহামগুলো নিল এবং তাকে দোয়া দিতে দিতে খুশি মনে বিদায় নিল. হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. সুবহানাল্লাহ, হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দানশীলতা, সুবহানাল্লাহ, তার পুরো পরিবারই দানশীল, তাদের নানাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে কখনো না ছিল না, যা চাওয়া হতো তাই দান করে দিতেন, না বলতেন না, যাকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কবিতা এভাবে বর্ণনা করেছেন, ওয়াহ ক্যা জুদ করম হ্যায় সাহেব বতহা তেরা, নেহি সুনতা হি নেহি মাগনে ওয়ালা তেরা, অর্থাৎ যে কেউ চাইতে আসত তাকে তিনি এটা বলতেন না যে নেই, বরং যা কিছু থাকত তাই দান করে দিতেন. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. দ্বিতীয় শাহজাদার পরিচয়, সুলতানে কারবালা সৈয়দ সুহাদা ইমামে আলী মাকাম ইমামে আরশ মাকাম ইমামে হুমাম ইমামে তৃষ্ণা কাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাম হুসাইন, উপনাম আবু আব্দুল্লাহ এবং উপাধি সিবতে রাসুল ও রায়হানাতুর রাসুল, অর্থাৎ রাসুলের পাকের ফুল. তার বরকতময় জন্ম হিজরতের চতুর্থ বছরে 5 শাবান শরীফে পবিত্র মদিনার মুনাওয়ারায় হয়েছিল. হুজুর পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নাম হুসাইন এবং শাব্বির রেখেছিলেন এবং তাকে নিজের পুত্র বলেছেন। গুটি আজান ও আকিকা, আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কানে আজান দিয়েছিলেন, বাম কানে তাকবীর পড়েছিলেন, নিজের পবিত্র মুখ থেকে গুটি দান করে দোয়া দ্বারা ধন্য করেছিলেন। আমাদের সমাজের কিছু লোকেরা সন্তানের নাম রাখতে তাড়াহুড়া করে, অথচ মুস্তাহাব হল সন্তানের নাম সপ্তম দিনে রাখা এবং সপ্তম দিনে আকিকাও করা, নবী দহিত্রের ইবাদত। হে ইমামে হুসাইনের আশিকরা, আমাদের আকা ও মাওলা শহীদে কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ইবাদতকারী, পরহেজগার, বেশি বেশি সিজদাকারী ছিলেন। যেমন আশুরার রাতে অর্থাৎ 10ই মুহররমের রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি তার ভাই ছিলেন, ইরশাদ করলেন, কোনোভাবে এই লড়াইটা কাল পর্যন্ত স্থগিত অর্থাৎ কাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হোক এবং আজকে রাতটা আমাদের আল্লাহ পাকের ইবাদতের জন্য মিলে যাক। আল্লাহ পাক খুব ভালো জানেন যে আমি নামাজ, কুরআন তেলাওয়াত, অধিক পরিমাণে দোয়া চাওয়া এবং ইস্তিগফার করা খুব পছন্দ করি। আল্লাহু আকবার। আমরা সাহাবা ও আহলে বাইতের প্রেমিক এবং বিশেষ করে ইমাম হুসাইনের প্রেমিকদের জন্য এটা চিন্তার বিষয় যে আমাদের পক্ষে ফজর ওঠা সম্ভব হয় না, আর আমাদের ইমামের সামনে শত্রুদের দুষ্ট বাহিনী উপস্থিত, যারা রক্তের পিয়াসী, পানি মিলছে না, ক্ষুধা ও তৃষ্ণা অবস্থায় নামাজের প্রতি কেমন আগ্রহ, চাইছেন যে আরো একটি রাত পাওয়া যাক যাতে নিজের রবের ইবাদত করতে পারি। সত্যি কথা হলো ভালোবাসায় আনুগত্য করিয়ে থাকে। হায়, আমাদের যদি প্রকৃত ভালোবাসায় মিলে যেত যে আমরাও আনুগত্য করতাম, তাদের অনুসরণ করতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নেককার, পরহেজগার এবং সিজদাকারী ছিলেন। তার আম্মাজান বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অনেক ইবাদতকারী ছিলেন। এই পুরো পরিবারটি আমাদের জন্য গর্বের সম্পদ। আমরা তাদের ইবাদতের সদকা চাই যে আল্লাহ পাক আমাদেরকেও ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের সদকা নসিব করুক। আমাদেরও যেন নামাজ, তেলাওয়াত, জিকির ও আজকার এবং দরুদ ও সালামে মন বসে যায়। চিন্তা করুন, দশই মুহরমের রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহ্যিক জীবনের শেষ রাত ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের প্রতি এমন আগ্রহ যে ঠিক শাহাদাতের সময়ও তিনি আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় ছিলেন। হায়, আমরাও যদি ইবাদত করতাম কারবালার শহীদদের ইসালে সওয়াবের জন্য, নেকি দাওয়াতে সারা জাগানোর জন্য, আল্লাহর রাস্তায় সফর করতাম, খুব বেশি বেশি সুন্নত শিখতাম এবং শিখাতাম। হায়, আমরা ইমাম হুসাইনের গোলামরাও যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাঙ্ক অনুসরণ করে ইবাদত ও রিয়াজতে আমাদের জীবনের দিন রাত অতিবাহিত করতাম। মনে রাখবেন, হাদিস শরীফে রয়েছে, বান্দা তারই সাথে থাকবে যাকে সে ভালোবাসে। যদি আমরা মুখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভালোবাসা দাবি করি কিন্তু তার পবিত্র জীবনকে গ্রহণ না করি, তাহলে আমাদের ভালোবাসার প্রতি চ্যালেঞ্জ হতে পারে। তবে যার সাথে ভালোবাসা রাখা হয় তাদের পদাঙ্ক অনুসরণ করা ভালোবাসার সর্বোচ্চ স্তর। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র চেহারায় তার নানাজান আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত দাড়ি শরীফ সাজিয়ে রেখেছিলেন। তার পিতা হযরত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ঘন অর্থাৎ ভরা দাড়ি ছিল। এখন আমরা চিন্তা করি, আমরা কেমন আহলে বাইতের প্রেমিক এবং হাসনাইনে কারিমাইন অর্থাৎ ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুসারী যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র জীবনের শেষ ফজরের নামাজ তার তাবুতে জামাতের সাথে আদায় করেছিলেন। যখন শত্রুরা চারিদিক থেকে তলোয়ার চমকাচ্ছিল এবং বর্ষা ও ঢাল তুলে ধরছিল, আহলে বাইতে আতহার আলাইহিমুর রিদওয়ানের আসল ভালোবাসা হল তাদের অনুসরণ করার মধ্যে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জীবন থেকে এই শিক্ষা পাওয়া যায় যে আমাদেরও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা উচিত এবং সময় এলে দিনের জন্য সব ধরনের কুরবানি পেশ করার জন্য প্রস্তুত থাকা উচিত। আল্লাহ পাক আমাদের সাহাবা ও আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এর সত্যিকার ও প্রকৃত ভালোবাসা নসিব করুক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহলে বাইতের ভালোবাসা, আল্লাহ পাক আমাদের আহলে বাইতে আতহার ও সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ভালোবাসায় সিক্ত রাখুক। তাদের ইশক রাত দিন আমাদের ব্যাকুল রাখুক। আমাদের হৃদয়ে তাদের ভালোবাসা বাড়তে থাকুক, কারণ সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা আমাদের ইমানের অংশ। এতে কমতি নয়, বরং বৃদ্ধি হওয়া উচিত। যেখানেই সাহাবা ও আহলে বাইতে কিরামের বিষয় আসবে সেখানে আমাদের চোখ বন্ধ থাকুক। আমরা মানার লোক, ভাবার লোক নই, অর্থাৎ আমরা মান্যকারী, চিন্তাকারী নই। আমরা তাদের গোলাম। গোলাম তার মনিবের উপর কিভাবে আঙ্গুল তুলতে পারে এবং মনিবের ব্যাপারে কিভাবে মন্দ চিন্তা ভাবনা করতে পারে? মনিব তো মনিবই। আমাদের চিন্তাধারা ও আমাদের জ্ঞান এতটুকু কোথা থেকে যে মনিবদের কথা বুঝতে পারবো? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশুরার দিনের ইতিহাস পুরনো। হে সাহাবা ও আহলে বাইতের প্রেমিকরা, মুহররম শরীফের দশ তারিখ অর্থাৎ আশুরার দিনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আশুরার দিনে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সাথে সাথে এই দিনটির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। জাহেলিয়াতের যুগেও কুরাইশরা আশুরার রোজা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনে রোজা রাখতেন। কোন এক সময় একই দিনেই কাবা শরীফের গিলা পরিবর্তন করা হতো। কিছু সময় আগে জিলহজে পরিবর্তন হতো। আজকাল নতুন বছরের ক্ষেত্রে কাবা শরীফের গিলাফ মুহররম শরীফের প্রথম তারিখে পরিবর্তন করা হয়। মুসলমানদের মধ্যে আসল অর্থাৎ নতুন বছরের শুরু এটাই, মুহররম শরীফের প্রথম তারিখ থেকে। কিন্তু এখন মুসলমানদের মধ্যে এটার তেমন গুরুত্ব নেই। আশুরার দিনটি কিভাবে কাটাবেন? হযরত ইমাম আব্দুর রহমান ইবনে আলী জাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দশই মুহররম খুব মহিমান্বিত দিন, তাই উচিত যে যতদূর সম্ভব ভালো কাজ করা। কল্যাণের এই মৌসুমগুলো গণিমত মনে করো এবং উদাসীনতা থেকে বাঁচো, তাই এই নেক কাজগুলো করো। নাম্বার এক, আশুরার রোজা রাখুন এবং এর সাথে নবম বা একাদশ মুহররম শরীফের রোজাও মিলিয়ে নিন। দুই, হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান বাণী হলো, আশুরার দিনে যে এক হাজার বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু শরীফ পুরো সূরা পড়বে তার দিকে রহমান অর্থাৎ আল্লাহ পাক দৃষ্টি দান করবেন, এবং যার দিকে রহমান দৃষ্টি দেন তাকে কখনো আযাব দিবেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির আশুরার আমল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির পুত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘরে বছরে দুটি মাহফিল হত, নাম্বার ১ মিলাদের মাহফিল, নাম্বার ২ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাহফিল। দ্বিতীয় মাহফিলের কথা উল্লেখ করতে গিয়ে তিনি নিজে বলেন, এই মাহফিল আশুরার দিনে বা তার একদিন আগে হতো, এতে ৪-৫০০ এবং কখনো ১,০০০ পর্যন্ত লোক জমা হতো এবং সবাই মিলে দুরূদ শরীফ পড়ত। অতঃপর হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরশানে হাদিস শরীফে বর্ণিত ফজিলতগুলো বয়ান করতেন। তারপর কুরআনে করিমে খতম করা হতো এবং ৫ আয়াত আমাদের দেশে আজও লোকেরা পড়ে। যখন ফাতিহা দেওয়া হয় তখন এই ৫ আয়াত পড়ে। খাবারের জিনিস যা কিছু থাকতো তার উপর ফাতিহা দেওয়া হতো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহিও আশুরার দিন পালন করতেন এবং ইসরা সাহাব ও নিয়াজ ইত্যাদি করতেন। আশুরার দিনে রোজা, আশুরার রোজা এক সময় ফরজ ছিল, পরে রমজানের রোজা দ্বারা এর ফরজ হওয়া রহিত হয়ে যায়। এখন আশুরার রোজা রাখা ফরজ নয়, কিন্তু এই দিনে রোজা রাখার অনেক সওয়াব রয়েছে। এ বিষয়ে দুটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শ্রবণ করুন। নাম্বার ১, আমার আল্লাহ পাকের উপর ভালো ধারণা আছে যে আশুরার রোজা এক বছর আগের গুনাহকে মিটিয়ে দেয়। নবীদের ধারণা নিশ্চিতের স্তরে থাকে। নাম্বার ২, আশুরার রোজা এক বছরের রোজার সমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হল, আশুরার দিনে রোজা রাখো এবং এতে ইহুদিদের সাথে বিরোধিতা করো। এখানে বিরোধিতা দ্বারা উদ্দেশ্য হল, আশুরার দিনের আগে বা পরে একদিন রোজা রাখো, কারণ আশুরার ১০ তারিখে এই লোকেরা রোজা রাখে, তাই আমরা তাদের থেকে আলাদা হয়ে যাব যে আমরা দুই দিনের রোজা রাখবো, আগে বা পরে ৯, ১০ বা ১০, ১১ ইত্যাদি রাখবো। এভাবে তাদের বিরোধিতা করলে আমাদের পদ্ধতি পরিবর্তন হয়ে যাবে। একইভাবে ৯, ১০ বা ১১ তারিখে মুহররমের রোজাও রাখবে। বাহ্যিকভাবে নববী যুগে আশুরার রোজা, হযরত রুবাই বিনতে মুআভিজ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে আনসারদের বসতিতে খবর পাঠালেন, যে ব্যক্তি সকালে এমন অবস্থায় উঠেছে যে সে রোজাদার নয়, সে বাকি দিন রোজাদারের মতো থাকবে, এবং যে সকালে এমন অবস্থায় উঠেছে যে সে রোজাদার, সে রোজাই থাকবে। এরপর আমরা আশুরার রোজা রাখতাম এবং বাচ্চাদেরকেও রাখাতাম এবং তাদের জন্য উলের খেলনা বানিয়ে দিতাম। যখন কোন শিশু খাবারের জন্য কাঁদত তখন সেই খেলনা তাকে দিয়ে দিতাম যতক্ষণ না ইফতারের সময় হতো। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, হযরত রুবাই বিনতে মুআভিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই সম্মানিতা সাহাবিয়া যার আব্বাজান হযরত মুআভিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলে ছোটবেলায় আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় শত্রু আবু জাহেলকে জাহান্নামে প্রেরণ অর্থাৎ হত্যা করেছিলেন, যে মুসলমানদের জিম্মি করে রেখেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যখন তার মৃত্যুর খবর এল তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরানার সিজদা আদায় করেছিলেন। উপরে বর্ণিত বুখারী শরীফের হাদিস শরীফ থেকেও প্রমাণিত হয় যে রমজানুল মোবারকের ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। বাচ্চাদেরও ছোটবেলা থেকে ভালো অভ্যাস করান। শেহ ইবনে বাত্তালের রয়েছে, ওলামায়ে কিরামের এই বিষয়ে ঐক্যমত আছে যে ইবাদত ও ফরায়েজ বালিক তথা প্রাপ্তবয়স্ক হওয়ার পরই আবশ্যক হয়ে থাকে, কিন্তু অনেক ওলামায়ে কিরাম এই বিষয়টিকে মুস্তাহাব বলেছেন। বাচ্চাদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য, তাদের ইবাদত ও রোজার বরকত হাসিল করানোর জন্য এই ইবাদতগুলো করানো হোক, যাতে তাদের অভ্যাস হয়ে যায় এবং বালিগ হয়ে যাওয়ার পর তাদের জন্য ইবাদতগুলো করা ফরজ হয়। মনে রাখবেন, যদি আমরা বাচ্চাদের নফল রোজা রাখাই, এমনকি ফরজ রোজাও রাখাই এবং বাচ্চারা খাবার চায় এবং কান্না করে, তাহলে তাদেরকে খাওয়াতে হবে। এই আমলটি হাদিসে বর্ণিত রয়েছে এবং এজন্যই যে তার উপর রোজা ফরজই নয়। একইভাবে মুহররম শরীফের রোজাও বাচ্চাদের মারধর করে জোর করে রাখানো যাবে না। হ্যাঁ, তাদেরকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, উপহার দিয়ে, সত্যিকার ওয়াদা করে, যেমন আপনি রোজা রাখলে আজ আমরা আপনাকে এই ডিশ খাওয়াবো বা আপনাকে অমুক খেলনা এনে দেব। যদি ১০০ ভাগ সত্যি নিয়ত থাকে যে আপনি খেলনা এনে দিবেন বা যে ডিশ বলেছেন তা বানিয়ে দিতে হবে, তাহলে এরকম বলতে কোনো অসুবিধা নেই এবং এভাবে ইনশাআল্লাহ তার মন মানসিকতা তৈরি হবে এবং সে রোজা রেখে নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশুরার রোজা মাগফিরাতের কারণ হয়ে গেল। আশুরার রোজার গুরুত্বের বিষয়টি এখান থেকে অনুমান করুন যে এক আলিম সাহেবকে স্বপ্নে দেখা গেলে স্বপ্নদ্রষ্টা জিজ্ঞাসা করেন, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। তিনি বললেন, 60 বছর ধরে আশুরা রোজা রাখার বরকতে আমাকে মাগফিরাত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যুগেও এমন অনেক লোক পাওয়া যাবে যারা বছরের পর বছর ধরে আশুরার রোজা রেখে আসছেন। আমি নিজের কথা বললে জানি না কবে থেকে আমি আশুরার রোজা রাখার সৌভাগ্য হাসিল করছি। যতদূর মনে হয়তো আমারও 60 বছর হয়ে গেছে। দাওয়াতে ইসলামের লক্ষ লক্ষ ইসলামী ভাই ও ইসলামী বোনেরা আশুরার রোজা রাখে। যারা দাওয়াতে ইসলামীতে নেই সেই মুসলমানদেরও এক বিশাল সংখ্যা আশুরার রোজা রাখে। দাওয়াত ইসলামী দিনই পরিবেশে আশুরার রোজা রাখার জন্য নিয়মিত তাগিদ দেয়া হয় এবং ফয়জানের মদিনায় সাহারির ব্যবস্থাও হয়ে থাকে। এটা অনেক বড় ফজিলতের দিন। যদি অপারগতা না থাকে তবে এর রোজা ছাড়া উচিত নয়। আশুরার খৈরাতের বরকত। আশুরার দিন অর্থাৎ 10ই মুহরম শরীফে রাই দেশে, রাইকে আজকাল তেহরান বলা হয়, এটি ইরানের রাজধানী। তো ওই রাই দেশের কাজীর কাছে এক ফকির অর্থাৎ গরিব লোক এসে বলল, আমি খুব গরিব এবং পরিবারওয়ালা লোক, আপনাকে আশুরার দিনে ওয়াস্তা দিচ্ছি, আমার জন্য 10 কেজি আটা, 5 কেজি গোশত এবং 2 দিরহামের ব্যবস্থা করে দিন। কাজী জোহরের পর আসতে বললেন। যখন ফকির অর্থাৎ সেই গরিব লোকটি নির্ধারিত সময়ে এলো, তখন তাকে আসরের সময় আসতে বলা হলো। সে আসরের পর পৌঁছালো, তবু কাজী কিছুই দিলেন না, খালি হাতে বিদায় দিলেন। সেই গরিব লোকটির দিল ভেঙে গেল। সে দুঃখিত হয়ে এক অমুসলিমের কাছে পৌঁছালো এবং তাকে বলল, আজকের মধ্যে দিনের খাতিরে আমাকে কিছু দাও। সে জিজ্ঞাসা করলো, আজ কোন দিন? ফকির বললেন, আশুরা। এবং আশুরার কিছু ফজিলত বয়ান করলো। যা শুনে সে বলল, আপনি খুব মহিমান্বিত দিনের ওয়াস্তা দিয়েছেন, আপনার প্রয়োজন বলুন। গরিব লোকটি তার প্রয়োজন জানালো। সেই ব্যক্তিটি 10 বস্তা গম, 100 কেজি গোশত এবং 20 দিরহাম পেশ করলেন আর বললেন, এগুলো আপনার এবং আপনার পরিবারের জন্য জীবনভর প্রতি মাসে এই দিনের ফজিলত ও মহিমার ওয়াস্তায় নির্ধারণ করলাম, অর্থাৎ এগুলো প্রতি মাসে দিব। রাতে কাজী সাহেব স্বপ্নে দেখলেন যে কেউ বলছে, চোখ তুলে দেখো। যখন চোখ তুললেন তখন 2টি আলিশান মহল দেখতে পেলেন, একটি রূপা ও সোনার ইটের এবং অন্যটি লাল ইয়াকুত এবং লাল মুক্তার। কাজী সাহেব জিজ্ঞাসা করেন, এই 2টি কার? জবাব এলো, যদি তুমি সেই গরিবের অভাব পূরণ করতে তাহলে এই 2টি তোমাকে দেওয়া হতো, কিন্তু যেহেতু তুমি আমাকে, তাই এখন এই 2টি অমুক অমুসলিমের জন্য। কাজী সাহেবের চোখ খুলে তিনি খুবই অবাক হলেন। সকাল হলে খুঁজতে খুঁজতে সেই অমুসলিমের কাছে পৌঁছালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, গতকাল তুমি কোন নেকি করেছ? সে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানলেন? কাজী তার স্বপ্ন শোনালেন এবং প্রস্তাব পেশ করলেন যে, আমার কাছ থেকে 1 লাখ দিরহাম নিয়ে নাও এবং গতকালের নেকি আমাকে বিক্রি করে দাও। সে অমুসলিম বলল, আমি পৃথিবীর সব সম্পদ নিয়েও এটি বিক্রি করব না, আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ অনেক প্রশস্ত। এই কথা বলার পর সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনয় হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবীগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতীয়মান হলো আশুরার দিনে আল্লাহর রাস্তায় খরচ করা বড় ফজিলতের কাজ। মুসলমান কাজী সেই গরিবকে শুধু শুধু হয়রানি করলেন, জোহরের পর এসো, আসরের পর এসো, তবু তাকে কিছু দিলেন না আর অবশেষে ফিরিয়ে দিলেন, তাতে তার দিল ভেঙে গেল। অতঃপর সে এক অমুসলিমের কাছে পৌঁছালো, সে অমুসলিম চাওয়ার চেয়ে বেশি দিয়ে দিল এবং এভাবে সে ইমানের দৌলত পেয়ে গেল। আশুরা রাতে আল্লাহর রাস্তায় মন খুলে খরচ করাও উচিত এবং এই দিন ও রাত নেকির মাধ্যমে অতিবাহিত করা হোক। যেমন ফয়জানে মদিনায় কাটান, আপনি এদিক সেদিক গেলে গুনাহভরা পরিবেশ পাবেন। আজব প্রকৃতির কিছু লোকেরা গলায় ঢোল ঝুলিয়ে বাজাবে, লাফাবে, নাচানাচি ও হুল্লোড় করে। এভাবে বলা যায় যে চারিদিকে গুনাহ ও পাপ অর্থাৎ গুনাহভরা কাজ থাকে। যদি ঘোরাঘুরি করার নিয়ত থাকে তবে নিজের নিয়ত সংশোধন করে নিন। আমি আপনার ভালোর জন্য বলছি, বাহিরে গিয়ে গুনাহ ছেড়ে দেয়া মুশকিল। আল্লাহ পাক আমাদের সবাইকে নিরাপদ রাখুন এবং আমাদের যেসব মুসলমান ভাইরা এই গুনাহে পড়ে আছে তাদেরও তওবা নসিব করুন এবং সবাই যেন মসজিদে চলে আসে, আল্লাহ পাকে ইবাদত করে। এটা ইমান সতেজকারী বরকতময় দিন। এই দিনে আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাক খুশি হয়ে হয়তো আমাদের মাগফিরাত করে দিন অথবা আমাদেরকে জামাতের নিয়ামত নসিব করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।